যেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, অসুরদেরকে তিনি সংহার করেছেন রাম আদি অবতারগণের। কিন্তু এই কলিযুগে ভগবান আসছেন, সেই অবতারই চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন, স্বয়ং কৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে এসেছেন। তেবে অস্ত্র না ধরিল, প্রাণেকারে না মারিল, চিত্তশুদ্ধি করিল সবার। এই গৌরাঙ্গ অবতারে কলিযুগে ভগবান এসে তিনি কাউকে বধ করলেন না, তিনি চিত্তশুদ্ধি করালেন। তো অস্ত্র ধারণ করলেন, কি অস্ত্র? হরিনাম অস্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে অস্ত্র, এটি জীবের হৃদয়ের মলিনতাকে, আসুরিক প্রবৃত্তিকে ধ্বংস করে দেয়, চিত্ত শুদ্ধি করায়। সেজন্য চৈতন্য মহাপ্রভু তিনি এসে জগতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র প্রদান করলেন। এই মহামন্ত্র হচ্ছে কলির সমস্ত দোষ থেকে মুক্ত করায়, সমস্ত যত দোষ আছে। কলিযুগে ভাগবতে বলা হয়েছে যে সমুদ্রের মতো দোষ আছে আমাদের, অল্প আয়ু, নানা রোগ, কলহ প্রিয়। সবসময় আমরা কলিযুগে কলহ দেখুন, সবসময় সারা দেশে বাড়িতে পরস্পর মধ্যে কেমন ঝগড়া লাগছে, কলহ লাগছে। তো এই কলিযুগ এবং অল্প আয়ু, মানুষ সত্যযুগে 100,000 বছর বাঁচত, তারপরে তৃতীয় যুগে মানুষ 10,000 বছর বাঁচত, আর দ্বাপর যুগে মানুষ 1,000 বছর, এখন কলিযুগে মানুষ কত? 100 বছর শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু 60-70 বছর বয়সেই দেহ ত্যাগ হয়ে যাচ্ছে। যুবকদেরকে বুড়ুর মতো লাগছে, যুবক বয়স দেখা যাচ্ছে কিন্তু 30 বছর বয়সে যুবক তারা বুড়ুর মতো লাগে। এখন তেমনি মৃত্যুর মুখে চলে যাচ্ছে তাড়াতাড়ি। তো সেজন্য আমাদের তপস্যা করা খুবই কঠিন এই কলিযুগে। তো সেজন্য অতি সহজ উপায়ে ভগবান কলিযুগের মানুষের জন্য তিনি কিভাবে আমরা এই কলির সমস্ত দোষ থেকে মুক্ত হতে পারি অনায়াসে, তাই তিনি এই হরিনাম নিয়ে এলেন। হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। চৈতন্য মহাপ্রভু এসে ঘরে ঘরে হরিনাম প্রদান করলেন। কেন? এই হরিনাম ভগবান থেকে অভিন্ন, ভগবানের নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আমরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মন্ত্র কীর্তন করব, তো ভগবানের সাথে সাক্ষাৎকার হওয়ার মতো। যেন নামতে শক্তি ভগবান এই কলিযুগে দিয়েছেন নামের মধ্যে। এই সম্বন্ধে ত্রেতা যুগে একটা সুন্দর কাহিনী রয়েছে, ভগবান রামচন্দ্র লীলাতে কিভাবে ভগবান তার নামের মধ্যে সমস্ত শক্তি দিয়েছেন, এবং নাম থেকে ভগবান নিজে থেকে এই নামকে আরো শক্তিশালী করে তুলেছেন। এক সময় আমরা শাস্ত্রে পাই কাশীরাজ, কাশী থেকে তিনি তার সৈন্য সামন্ত নিয়ে তিনি আসছিলেন, অযোধ্যাতে আসছিলেন, রামচন্দ্রের সাথে দেখা করবেন। তো নারদ মুনি তিনি রাস্তায় কাশীরাজের সাথে সাক্ষাৎ করলেন। আরে কাশীরাজ, তো এখন তুমি সৈন্য সামন্ত নিয়ে কোথায় যাচ্ছ? এখন তো আমরা জানি যে সব রামচন্দ্র এসেছেন, সব শান্ত রয়েছে জগতে, তার পরিচালনাতে তিনি মর্যাদা পুরুষ, খুব সুন্দর এখন পরিবেশ রয়েছে ঠিকঠাক, তুমি এখন আবার সেনা নিয়ে কোথায় যাচ্ছ? না না, আমি এই সেনা টেনা নিয়ে যাচ্ছি না যুদ্ধ করার জন্য, আমি যাচ্ছি রামচন্দ্র ভগবানের সাথে সাক্ষাৎ করতে, তার দর্শনের জন্য। ঠিক আছে, তো আমার একটা কথা পালন করতে হবে, নারদ মুনি বললেন। কি সেই কথা? না, তুমি যখন রামচন্দ্র সভায় যাবে প্রণাম করার জন্য সেখানে বিশ্বামিত্র ঋষি সেখানে থাকবেন। তুমি সমস্ত ঋষিবর্গ, রামচন্দ্র, সভাসদ সকলকে প্রণাম করবে, সবাইকে সম্মান করবে, কিন্তু এই বিশ্বামিত্র ঋষিকে প্রণাম করবে না। বলে এ কেমন কথা আপনি বললেন? সাধুদের প্রণাম করা রাজার কর্তব্য, তা আপনি আমাকে আবার বিশ্বামিত্র ঋষিকে প্রণাম করতে নিষেধ করছেন? বলে না, তোমাকে এটা পালন করতে হবে। তুমি আগে অঙ্গীকার করেছ, নারদ মুনি আগে অঙ্গীকার করে নিয়েছিলেন যে আমি যা বলবো সেটা তোমাকে মানতে হবে। তো কাশীরাজ স্বীকার করেছিলেন, সংকল্প করেছিলেন যে আমি সেটা গ্রহণ করব। তখন নারদ মুনি এরকম একটা কথা বললেন যে বিশ্বামিত্র ঋষিকে প্রণাম করা যাবে না, তার সামনে যাবে না। তো এটা কাশীরাজের মনে খুব চিন্তা হয়ে গেল যে নারদ মুনির কাছে আমি সংকল্প করলাম, আর সাধু সন্ন্যাসী ঋষিদের প্রণাম করা রাজার কর্ম কর্তব্য, আবার এই সাধু নারদ তিনি তো ভগবানের প্রিয় ভক্ত, তিনি আবার এরকম কথা বলছেন, বুঝি না, দেখা যাক। তখন সঙ্গে সঙ্গে কাশীরাজ অযোধ্যায় পৌঁছালেন, আর সেখানে পৌঁছে তিনি রামচন্দ্র সভা ছিলেন, সভাতে ছিলেন, অনেক মুনি ঋষিরা সেখানে উপস্থিত ছিলেন। সেই সভার মধ্যে কাশীরাজ প্রবেশ করে ভগবান রামচন্দ্র ইত্যাদি বৈশিষ্ট্য ঋষি ইত্যাদি সবাইকে প্রণাম করলেন, সভাসদ সবাইকে প্রণাম করলেন, কিন্তু বিশ্বামিত্র ঋষিকে সম্মান করলেন না নারদের কথায়। তো এখানে সভা সমাপ্ত হয়ে গেল, কিন্তু সেই বিশ্বামিত্র ঋষি তিনি মনে মনে খুব অসন্তুষ্ট হলেন যে এই কাশীরাজ এই সভার মধ্যে মর্যাদা হানি করেছে, ঋষি সমাজকে প্রণাম করেছে, তার মধ্যে আমি রয়েছি, আমাকে একটু সম্মানও করেনি, রাজার কর্তব্য তো এটা তো ঠিক করেনি। তখন রামচন্দ্র কাছে পরে একা একা গিয়েছেন বিশ্বামিত্র ঋষি, মানে রামচন্দ্র তুমি এখন রাজা, তুমি মর্যাদা পুরুষ, কাশীরাজ আজ মর্যাদা হানি করেছে, তুমি রাজা হিসাবে তার শাস্তি দেওয়া উচিত। তো সাধারণত মুনি ঋষিরা ব্রাহ্মণ, তারা হচ্ছে ভগবানের মুখ, তাদের দ্বারা রাজা সমাজকে পরিচালনা করেন। তো এই মর্যাদা হানি হলে অপরাধ হয়, তাই বিশ্বামিত্র ঋষি তিনি জানালেন যেটা কাশীরাজের অমঙ্গল হবে, তুমি রাজা হিসাবে তার কিছু শাস্তি দেওয়া উচিত। তখন রামচন্দ্র তার মনে খুব লেগেছে, সত্যি তো আমি মর্যাদা পুরুষ রূপে, আর আমার সভার মধ্যে এই কাশীরাজ বিশ্বামিত্র ঋষিকে সম্মান করলো না, তো এটা তো ঠিক করেনি, অতএব তার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তখন রামচন্দ্র সঙ্গে সঙ্গে ভাবলেন আমি নিজের হস্তে বিশ্বামিত্র ঋষির সামনে বললেন আমি আজ আপনার সামনে প্রতিজ্ঞা করছি এই বিশ্বামিত্র ঋষি না এই কাশীরাজকে সূর্য অস্তের পূর্বেই আমি তাকে মৃত্যুদণ্ড প্রদান করব নিজের হস্তে। তো এইভাবে তিনি সংকল্প করে নিলেন। তো সঙ্গে সঙ্গে নারদ মুনিও এই কথা শুনলেন, আর কাশীরাজ তো ফিরে যাচ্ছেন আবার কাশীতে, তো সঙ্গে সঙ্গে রাস্তায় গিয়ে নারদ মুনি আবার ভেটেছেন, কাশীরাজ সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? না, রামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন ওই যে তুমি বিশ্বামিত্র ঋষিকে সম্মান করনি, মর্যাদা দাওনি। সেখানে বিশ্বামিত্র ঋষি জানালেন রামচন্দ্রের কাছে যে তুমি মর্যাদা পুরুষ রূপে, কাশীরাজ এই মর্যাদা হানি করেছে, তার দণ্ড দেওয়া উচিত। তো রামচন্দ্র তো সংকল্প করে নিলেন যে সূর্যাস্তের পূর্বে তোমাকে তার নিজের হস্তে মৃত্যুদণ্ড দিবেন। তখন কাশীরাজ ভয় পেয়ে গেছেন, হে নারদ মুনি আপনার কথাই তো আমি এটি করেছি, এখন আপনার দায়িত্ব আমাকে রক্ষা করা। বলে আরে দেখো, একদিন না একদিন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, তো রামচন্দ্র ভগবানের হস্তে মৃত্যু হবে, এ কি অসুবিধা আছে? বলে না, আমি এখন মৃত্যুবরণ করতে চাই না, আপনাকে দয়া করে এর সুব্যবস্থা করতে হবে। তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি ভাবলেন আরে আমি তোমাকে কি করে রক্ষা করব, আমি তো তোমাকে রক্ষা করতে পারবো না। আচ্ছা তোমাকে একটা উপায় বলতে পারি। কি সেই উপায়? না দেখো, হনুমানের মাতা অঞ্জনা মাতা, উনি তপস্যা করছেন পাহাড়ে। তো তুমি কি করো, এই অঞ্জনা মাতার কাছে যাও, উনি ধ্যানস্থ রয়েছেন, তো ওনার পা ধরে ক্রন্দন করবে, ধ্যান ভঙ্গ হয়ে যাবে, আর তাকে সংকল্প করাবে, ত্রিবার সংকল্প করবে। যখন সে সংকল্প করে বলবে হ্যাঁ আমি তোমায় এই সংকল্পে সিদ্ধ করব, তখন তুমি পা ছাড়বে, নাহলে ক্রন্দন করতে থাকবে, আর তখন অঞ্জনা মাতাই কেবল তোমাকে বাঁচাতে পারে। তাই তখন শীঘ্রই সে চলে গেছেন ওই পাহাড়ে গিয়ে, অঞ্জনা মাতা যেখানে তপস্যা করছেন সেখানে গিয়ে পা ধরে ক্রন্দন করতে লাগেন কাশীরাজ। তো এমন অঝোর ক্রন্দন করেন, তখন তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তখন দেখছে কাশীরাজ, কি ব্যাপার, তুমি আমার পা ধরে কেন ক্রন্দন করছো? বলছেন না, আপনি আগে সংকল্প করুন, তাহলে আমি বলবো। তখন বলল, তুমি যা বলবে আমি এটি সংকল্প করছি, আমি তোমাকে রক্ষা করব, তোমার এই সংকল্পের সিদ্ধ করব। তখন বলছেন যে রামচন্দ্র, তিনি সংকল্প করেছেন সূর্যাস্তের পূর্বে আমাকে বধ করবেন, আমি মরতে চাই না, আপনি কেবল এটা থেকে বাঁচাতে পারেন। তখন সঙ্গে সঙ্গে অঞ্জনা মাতা চিন্তিত হয়ে গেলেন, তিনি তখন তার পুত্রের ধ্যান করলেন। অঞ্জনা মাতার পুত্রকে বলুন, অঞ্জনা মাতার পুত্রের নাম কি? হ্যাঁ, বজ্রাঙ্গবলী হনুমান, বীর হনুমান, সকল বজ্রাঙ্গবলী বীর হনুমান জি কি? তো হনুমান কথা চিন্তা করতে শুরু করেছেন, আর এদিকে হনুমান রামচন্দ্রের কাছে তার দরবারে গিয়েছেন, রামচন্দ্র বসেছিলেন একা একা। ইতিপূর্বে রামচন্দ্রের কাছে গিয়ে পাহাড় কাছে বসে, প্রভু আপনার একটা অনুমোদন নিতে আমি এসেছি। আরে হনুমান, তোমার তো কোনোদিন অনুমোদন লাগে না, কি অনুমোদন তুমি চাইছ? না না, আমি মায়ের সাথে একটু সাক্ষাৎ করব, সেটা অনুমোদন চাইছে। আরে তোমার মায়ের কাছে সাক্ষাৎ করবে, সেটা আবার অনুমোদন লাগবে? না না, আপনার দাস আমি, আপনার সেবক আমি, তাই আপনি প্রভু আমার, আপনি যদি অনুমোদন না দেন মায়ের কাছে কি করে যেতে পারি? তাহলে ঠিক আছে, তুমি যাও। তো সঙ্গে সঙ্গে হনুমান সেখানে এসে পৌঁছে গেলেন, হনুমান তো খুব নিমিষের মধ্যে পৌঁছে যান। অঞ্জনা মাতা ওদিকে চিন্তা করছিলেন, আর হনুমান সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেছেন। যেই হনুমান এসে গেছেন, অঞ্জনা মাতা তার মনে একটু দুঃখ ছিল দেখছে হনুমান। তোর মাতা, আপনার মনে এত বিষণ্ণ দুঃখ, কি কারণ? বলে, তুমি কি আমার এই দুঃখ মোচন করতে পারবে? বলে, কি এমন দুঃখ? হনুমান পারবে না, আপনার পুত্র পারবে না, আপনি বলুন, আমি সংকল্প করছি আপনার সামনে আপনার সমস্ত দুঃখকে আমি মোচন করব আপনার পুত্র হিসাবে, আপনার আশীর্বাদ আমার কাছে রয়েছে, ভগবান রামচন্দ্রের আশীর্বাদ রয়েছে, কেন আমি পারবো না? তখন সঙ্গে সঙ্গে সংকল্প করে নিলেন হনুমান, আমি এটা অবশ্যই আপনার কথা পূর্ণ করব। তখন বলেন, এই দেখো কাশীরাজ আমার চরণ তলে পড়ে ক্রন্দন করছে, আমি তাকে সংকল্প করে নিয়েছি রক্ষা করব। রামচন্দ্র ভগবান তিনি প্রতিজ্ঞা করেছেন কাশীরাজকে সূর্যাস্তের পূর্বে বধ করবেন তার নিজের হস্তে, তাই আমি বলেছি তাকে রক্ষা করব। কিন্তু আমি কিভাবে রক্ষা করব, আমি তো জানি না, তুমি একমাত্র রক্ষা করতে পারো, তোমার প্রভু রামচন্দ্র, তুমি যদি রক্ষা করতে পারো তাহলে এটা হবে। তুমি এখন সংকল্প করেছ, কিভাবে এই কাশীরাজের রক্ষা হবে সেটা তোমার দায়িত্ব। তখন সঙ্গে সঙ্গে হনুমান মায়ের আশীর্বাদ নিয়ে রামচন্দ্রের কাছে পৌঁছে গেলেন, দরবারে রামচন্দ্র সেখানে বসে আছেন, পাদ পদ্ম স্পর্শ করে, প্রভু আজ আমার একটা ভিক্ষা। কি ভিক্ষা? তুমি যা বলবে আমি সেটা সিদ্ধ করব, তা আপনি সংকল্প করুন। আরে তুমি যা বলবে আমি সেটি দিব, না সংকল্প করুন। তা রামচন্দ্র বললেন, ঠিক আছে আমি সংকল্প করছি, তুমি যা চাইবে আজ আমি সেটা দিব। না আপনার নাম সীতামাতার নাম একসাথে যদি কেউ করে, আপনি স্বয়ং তাকে বধ করতে পারবেন না, এই সংকল্প করুন। তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললেন, তথাস্তু। আবার রামচন্দ্র নিজে থেকে বললেন, তুমি যদি সেখানে দু হাত তুলে গদা নিয়ে কাউকে রক্ষা করো আর আমার নাম সীতার নাম করতে থাকে, এখানে আমিও স্বয়ং তাকে বধ করতে পারবো না, এটাও তোমায় আশীর্বাদ দিলাম। সঙ্গে সঙ্গে কাশীরাজের কাছে হনুমান চলে গেলেন। ইতিপূর্বে হনুমান কি করেছিলেন, না কাশীরাজকে নিয়ে এসেছেন রামচন্দ্রের সাথে দেখা করার পূর্বে, আকাশ মার্গে উড়ে উড়ে এনে সরুজ নদীতে তাকে কি করেছেন না, গলা পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছেন, আর তাকে বলেছেন তুমি জয় সীতা মানে সীতারাম 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 সীতারাম, এই নাম কখনো বন্ধ করবে না, হ্যাঁ এটা করতে থাকো। তো সরজ নদীতে গলা পর্যন্ত দাঁড়িয়ে কাশীরাজ এসব করছে, আর এদিকে রামচন্দ্র থেকে বর নিয়ে হনুমান আবার গিয়ে বীর দর্পে সেখানে গদা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আর এদিকে হনুমান বললেন কাশীরাজকে যে তুমি নিমিষকাল পর্যন্ত কখনো সূর্যাস্ত পূর্ব পর্যন্ত তুমি কখনোই নাম বন্ধ করবে না, সীতামাতার নাম সঙ্গে সঙ্গে আমার নাম করবে, হ্যাঁ জয় সীতারাম জয় হনুমান জয় সীতারাম এটা তোমাকে করতে হবে, তো একসাথে করতে থাকো। কাশীরাজ তো দুর্বল হয়ে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ, হ্যাঁ কিন্তু বলতে পারছে না। তখন হনুমান আর একটা স্বরূপে কাশীরাজের ভিতরে প্রবেশ করে সেখানে সে কাশীরাজের মুখে হ্যাঁ বলছেন জয় হনুমান জয় সীতারাম জয় হনুমান জয় সীতারাম, মানে বলেই যায় সবাই বলুন জয় হনুমান জয় সীতারাম জয় হনুমান জয় সীতারাম জয় হনুমান জয় সীতারাম, এরকম বলতেই আছে কাশীরাজ। আর সে তো বলতে পারত না, তখন হনুমান তার ভিতরে প্রবেশ করে এটা বলাচ্ছেন। এক তখন সূর্য অস্তর পূর্বে বলেছেন, তখন ভগবান তার রাজ্য থেকে তিনি সরজ নদীর কাছে যাবেন, সৈন্য সামন্ত সব রেডি, প্রথমে তিনি তার দরবার থেকেই অস্ত্র নিক্ষেপ করছেন, সেখানে বৈশিষ্ট্য ঋষি আদি সবাই রয়েছেন। তখন তিনি বেরিয়ে পড়েছেন, একদম অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মাস্ত্রকে প্রয়োগ করেছেন, তো ব্রহ্মাস্ত্র গিয়ে ফিরে চলে এসছে, তারপরে পাশুপত্য অস্ত্রকে প্রয়োগ করেছেন সেটা ফিরে চলে এসছে, লাস্ট অস্ত্র আছে অমোঘ অস্ত্র নারায়ণ অস্ত্র, সেটা হচ্ছে ভগবানের নারায়ণ অস্ত্র, তখন নিক্ষেপ করেছেন নারায়ণ অস্ত্র ফিরে চলে এসছে। তখন রামচন্দ্র দরবার থেকে এইসব ছাড়ছিলেন, সব ফিরে এসছে, তখন উনি অবাক হলেন কে তাকে এমন আমার অস্ত্র এগুলি সব অমোঘ অস্ত্র কে তাকে রক্ষা করছে। তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র যে বেরোয়েছেন সব সৈন্য সামন্ত নিয়ে সব ঋষি বৃন্দরা সহায় বেরিয়েছে, তারপরে সেখানে সরজ নদীর কুলে গিয়ে দেখছেন কাশীরাজকে হনুমান সে তার দুই হাতে একদম তুলে গদা ধরে সেখানে বীর দর্পে দাঁড়িয়ে আছে রক্ষা করার জন্য, আর কাশীরাজ সরজ নদীর গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে জয় হনুমান জয় সীতারাম জয় হনুমান জয় সীতারাম করছে, অহর্নিশ মানে কোনো বন্ধ নেই। তখন রামচন্দ্র গিয়ে সেখানে পৌঁছে গেছেন, তো সঙ্গে সঙ্গে বৈশিষ্ট ঋষি কাশীরাজ কাছে গিয়ে বলছেন কাশীরাজ তুমি একজন রাজা, এইরকম অমর্যাদা করলে তোমার উচিত, এখন বিশ্বামিত্র ঋষি এখানে এসে উপস্থিত হয়েছেন, তার পায়ে গিয়ে ক্ষমা চাওয়া, তোমার এটা করা উচিত। বলে আমি কি করব, এ তো নারদ মুনি আমাকে সব করেছেন। তখন রামচন্দ্র ভগবান তিনি দেখছেন হনুমানকে, বলেন হনুমান কি ব্যাপার তুমি এখানে এইসব করছো? তখন কাশীরাজের কাছে বললেন তুমি এইভাবে অমর্যাদা করলে তুমি রাজা হয়ে? তখন বৈশিষ্ট ঋষি যেই বলেছেন সঙ্গে সঙ্গে গিয়ে ক্ষমা চেয়েছে কাশীরাজ পা ধরে, তো দুর্বাসা সরি বিশ্বামিত্র ঋষি তখন তার মনে শান্ত হয়ে গেছে। তখন ভগবান রামচন্দ্র কাশীরাজকে জিজ্ঞাসা করলেন যে তুমি একজন রাজা হয়ে কি করে বিশ্বামিত্র ঋষিকে এরকম অমর্যাদা করলে? প্রভু এ তো আমার দোষ নেই, আপনার ভক্ত নারদ মুনি আমাকে নিষেধ করেছিলেন যে কখনো বিশ্বামিত্রকে সম্মান করবে না, আমার এখানে কি দোষ আছে? তখন ভগবান তাকাচ্ছেন নারদের দিকে, নারদ কি ব্যাপার তুমি এরকম সাধু হয়ে এক সাধুকে অসম্মান করতে শিখাচ্ছ? বলে প্রভু এ তো আমার ব্যাপার নয়, আপনি তো চেয়েছিলেন যে আপনার নাম আপনার থেকে শক্তিশালী করতে, আপনার থেকে শক্তিশালী আপনার নামটা কত শক্তিশালী সেটা আপনার ভক্ত যদি আপনার কাউকে রক্ষা করে এবং আপনার নাম যদি কেউ করে আপনি স্বয়ং তাকে বধ করতে পারবেন না আপনি বলেছেন, তাই আমি এটা দেখাতে চেয়েছিলাম যে আপনার থেকেও আপনার নাম এবং আপনার ভক্ত অত্যন্ত শক্তিশালী। জয় ভগবান রামচন্দ্র কি, জয় হনুমান কি, সীতামাতা কি, তো এভাবে ভগবানের নাম এত শক্তিশালী। এই জন্য এই কলিযুগে শাস্ত্রে বলা হয়েছে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, ভগবান তার নামের মধ্যে অত্যন্ত শক্তি দিয়েছেন, তার মানে ভগবান থেকেও নামে শক্তি রয়েছে। এই জন্য এই নাম কৃষ্ণ প্রেম দান করে, আমরা নাম করি মুক্তির জন্য। অনেক সময় লোক ভাবছে পাপ কর্ম থেকে মুক্ত হব, কলিযুগের সমস্ত দোষ থেকে মুক্ত হবে, এগুলি নামের আনুষঙ্গিক ক্রিয়া। কিন্তু নাম আভাসে হয়ে যায়, নাম আভাস মানে সূর্য উদয় হবে, তার আগে একটা আভাস আছে লাল হয়ে যাচ্ছে পূর্ব দিকে, তখন আমরা আগের দিনে রাত্রিবেলা সবাই ভয় পাচ্ছি, ভূত প্রেত চোর ডাকাত এসবগুলি থেকে ভয় আসে। কিন্তু সূর্য উদয় লাল একটা আভাস হয়ে গেছে, তখন আর ভূত প্রেত চোর ডাকাতের দিকে ভয় নেই, ভয় আছে? মানে সূর্য উদয়ের আভাসেই যদি এরকম ভূত প্রেতের ভয় চলে যায়, ঠিক সেরকম নাম আভাস। নাম আভাস চার প্রকার আছে, একটা সাংকেতিক নাম আভাস, তারপরে হেলা নাম আভাস, কেউ অবহেলা করে জানে না কিছু। অনেক সময় লোকেরা বলছে কৃষ্ণ কৃষ্ণ বলছো, এটা অবহেলা করে করছে, সে জানে না এ নামের কত শক্তি আছে, এটা নাম আভাস। কেউ তার পুত্রের নাম ডাকছে, যেমন অজামিল, অজামিল তার পুত্রের নাম, ছোট পুত্রের নাম ছিল নারায়ণ, এটি লুমস মুনি রেখেছিলেন, কেন অজামিল তো ব্রাহ্মণ ছিল, কিন্তু সে ব্রাহ্মণ থাকা সত্ত্বেও সে পাপকর্ম করেছিল, তাই তার ব্রাহ্মণ্য গুণাবলী নষ্ট হয়ে গেছিল। ব্রাহ্মণ কখনো পাপকর্ম করবে না, যারা ব্রাহ্মণ কুলে জন্ম হবে তাদের গুণাবলী অর্জন করা উচিত, সম দম তপ শৌচ খ্যান্তি আর্যবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম ধর্মকর্ম স্বভাবজম। তারা ধর্মকর্ম করবে, কোন নেশা করবে না, কোন মৎস্য মাংস ভোজন করবে না, কোন দ্রুত ক্রীড়া তাস পালি জুয়া খেলবে না, কোন অবৈধ ক্রীড়া করবে না, এইসব পাপ কর্ম করবে না, অধর্ম আচরণ করবে না, ব্রাহ্মণ ধর্মপরায়ণ হবে, সে ভগবান বিষ্ণুর আরাধনা করবে এবং বিষ্ণুর প্রসাদ দেবদেবীদের নিবেদন করবে, এইরকম ব্রাহ্মণ। সে জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম, সে নাস্তিক হবে না। কিন্তু আজকাল ব্রাহ্মণ কুলে জন্ম কিন্তু নাস্তিক, ভগবান মানে না। তো সেজন্য এই ব্রাহ্মণ্য গুণাবলী আমাদের অর্জন করা প্রয়োজন সকলের, বিশেষ করে ব্রাহ্মণ। সে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিল, কিন্তু সে যখন বনে গিয়েছে কাঠ সংগ্রহ করতে, কুশ ঘাস পুষ্প ফুল মালা এ সমস্ত সংগ্রহ করতে গিয়েছে, তখন হঠাৎ করে সে দেখছিল দুইটা ব্যক্তি তারা কিছু কথাবার্তা বলছে, তখন হঠাৎ করে তার দৃষ্টি সেদিকে চলে গেছে, তখন দেখছে এক শূদ্র এক শূদ্রাণী তারা আলিঙ্গিতা অবস্থা রয়েছে, নেকেট হয়ে রয়েছে। তো এই ব্রাহ্মণ অজামিলের চোখটা ওই দিকে যাওয়ার ফলে তার মনটা ওখানে গেঁথে গেছে। তো পরে ও যে কুশ ঘাস ফুল এইসব সংগ্রহ করতে গিয়েছে আর সেদিকে মন নেই, তখন বাড়ি ফিরে এসেছে। তো বাড়ি ফিরে এসে ও সেই চিন্তাতে বিভোর হয়ে রয়েছে। এই জন্য গীতায় কৃষ্ণ একটি কথা বলেছেন, ধায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে। তেমনি যে বিষয়টা, বিষয় ইন্দ্রিয়ের বিষয় রয়েছে, যেমন আমাদের চোখ একটা ইন্দ্রিয়, তার বিষয় কি রূপ দেখা। তো এই রূপের প্রতি যখন আমি ধ্যান করব তখন কি হবে, ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সেটিকে পাওয়ার জন্য আবার ইচ্ছা হয়ে যাবে। তা এই অজামিল সঙ্গে সঙ্গে ওইটা ধ্যান করছে সব সময়, তখন সেই কানে চলে এসেছে, তাকে পাওয়ার জন্য চেষ্টা করছে। তখন এসে দেখছে সেই বেশ্যা একা রয়েছে, তখন সে তার সাথে থাকার জন্য মনস্থ করেছে আর সেখানে থেকে গেছে, আর বাড়ি ফিরেনি। তার সুশীলা পত্নী ছিল, কিন্তু সে সেখান থেকে আর যায়নি। তো সেই বেশ্যা পত্নীকে প্রতিপোষণ করতে তাকে চুরি ডাকাতি করতে হচ্ছে, কেন না, তাকে প্রতিপোষণ করতে গেলে টাকা পয়সা নেই, তখন চুরি ডাকাতি করছে, মদ মাংস খাচ্ছে। ব্রাহ্মণ ছিল, এখন চুরি করছে, ডাকাতি করছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, জুয়া খেলছে। যত অধর্মের যে স্থান, ভাগবতে বলা আছে অধর্মের চারটি স্থান যেখানে কলি থাকে, নেশা হয়, বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি এই সমস্ত নেশা, সেখানে সেটা অধর্ম, ধর্মের একটি স্তম্ভ তপস্যা নষ্ট হয়ে যায়। আর যেখানে দৃত ক্রীড়া, তাস, পালি, জুয়া, লটারি খেলা হয়, সেখানে ধর্মের একটি স্তম্ভ সত্য নষ্ট হয়ে যায়। যেখানে অবৈধ ক্রীড়া হয়, ছেলেমেয়েরা অবৈধ মেলামেশা করে, সেখানে পাপ হয়, সেখানে ধর্মের একটি স্তম্ভ শুচিতা নষ্ট হয়ে যায়। আর যেখানে জীব হিংসা হয়, মৎস্য মাংস ভোজন করা হয়, সেখানে ধর্মের একটি স্তম্ভ দয়া নষ্ট হয়ে যায়। মানুষ মাত্রেই ধর্ম আচরণ করা উচিত। শাস্ত্র বলা ধর্মহীন মানুষ পশুবিহীন অরানাম। তাহলে ধর্ম আচরণ করতে গেলে মানুষ জীবনে ধর্ম আচরণ করবে, পশু পাখিরা পারে না। তে মানুষ যখন ধর্ম আচরণ করবে তার এই গুণাবলী থাকতে হবে, সে পাপকর্ম করবে না, অধর্ম করবে না, তার মানে সে সত্যকে রক্ষা করবে, তাস পালি জুয়া গ্রহণ করবে না, সে দয়াকে রক্ষা করবে, ধর্মের স্তম্ভ, সে মৎস্য মাংস ভোজন করবে না, জীব হত্যা, আবার শাক সবজি হত্যা করাও পাপ। কিন্তু যেহেতু সেটি মানুষের আহার্য বস্তু শাক সবজি, সেটা নিবেদন করে প্রসাদ আকারে খেতে হবে। যেমন এখানে আজ রন্ধন আছে শাক সবজি, এটা নিবেদন হবে গৌরনিতাইকে, তারপরে সেটি প্রসাদ দেওয়া হবে, তার আগে নয়। তাহলে চুরি করা হবে, পাপ হবে, ভগবান গীতায় এগুলি সব বলেছেন। তো এভাবে দয়া নষ্ট হয়ে যায় জীবের হৃদয় থেকে, ধর্মের স্তম্ভ, সত্য, দয়া, তপ, নেশা করলে তপস্যা, জীব হত্যা করলে দয়া, অবৈধ ক্রীড়া করলে সুচিতা, এইভাবে চারটি ধর্মের স্তম্ভ অধর্ম স্তম্ভের দ্বারা নষ্ট হয়ে যায়। সেজন্য অজামিল যেহেতু ব্রাহ্মণ ছিল, কিন্তু সে এই চারটি পাপকর্মে তখন লিপ্ত হয়ে পড়েছে। তো লুমস মুনি একবার দেখলেন যে অজামিল ব্রাহ্মণ, তাকে মুক্ত করা উচিত, কিভাবে সে মুক্ত হবে। তো তিনি চিন্তিত হয়েছিলেন। অজামিলের বাড়ি ছিল কানপুর শহরে। ভাগবতে লেখা আছে আগে কানপুর শহরের নাম ছিল কন্যাকুব্জা, কন্যাকুব্জা নামক শহরে, সেটা এখন নাম হচ্ছে কানপুর শহর, ভাগবতে সেটি রয়েছে। তো এই ব্রাহ্মণ কথা চিন্তা করে লুমস মুনি, কেননা সাধুরা পর দুঃখ কাতর, তাকে রক্ষা করা তাদের দায়িত্ব। তখন তিনি একদিন গেলেন ওই জঙ্গলে, জঙ্গলে গিয়ে উনি দেখছেন অজামিল নেই, তার সেই বেশ্যা পত্নী শুদ্রাণী সেখানে একটা বাচ্চাকে কুলে করে বসে আহ্লাদ করছে, খেলা করছে। অজামিল তখন 88 বছর বয়স হয়ে গেছে, 88 বছর বয়সেও একটি সন্তান হয়েছে, তো তার নামও রাখেনি। তখন এই লুমস মুনি গিয়ে জিজ্ঞাসা করলেন, আরে মা, অজামিল কোথায়? বলে, অজামিল সে তো বনে গিয়েছে, অন্যত্র গিয়েছে। তো এই বাচ্চা কার? তখন বলছে, এটা আমাদের বাচ্চা। ও, কি নাম রেখেছ? বলে, আমরা কোনো নাম রাখিনি, তো আমি একটা নাম দিব, রাখবে, তোমরা ডাকবে? তখন সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ, আপনি সাধু যদি নাম রাখেন অবশ্যই ডাকবো, তো এর নাম রাখো নারায়ণ। কি নাম? জুড়ে বলুন সবাই, খিদা লেগেছে মনে হচ্ছে, প্রসাদ এখনো রান্না চলছে। বলুন নারায়ণ, নারায়ণ, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রামা, হরে রামা, রামা রামা, হরে হরে। তখন নারায়ণ ভগবানের নাম। তো লুমস মুনি রেখে চলে গেছেন। তো অমনি ওই নারায়ণ শব্দ সেই শুদ্রাণীও সেখানে বাচ্চাকে আলাদ করে নারায়ণ খেলা করছে, নারায়ণ। তো অজামিল এসে গেছে, অজামিল তখন এসে দেখছে তার স্ত্রী বেশ্যা পত্নী ছেলেকে নিয়ে খেলা করছে, বাচ্চাকে। তখন বলছে, আজ একজন সাধু এসেছিলেন, তিনি তোমার এই ছোট খোকার নাম নারায়ণ রেখে গেছেন, আর বলে গেছেন তোমাকে আমাকে এই নারায়ণ নামটি ডাকতে। তুমি বলছে, কে? সাধু বাবা রেখেছেন, কি নাম? বলছে নারায়ণ। তো অজামিল তখন নারায়ণ নারায়ণ বলে বারবার ডাকতে থাকে। তো 88 বছর হয়ে গেছে, তখন তার একদিন এসে গেছে মৃত্যু শয্যায় তিনি শায়িত হয়ে গেছেন, একদম নড়বড়ে, আর কথা বলতে পারে না। কিন্তু সেই নারায়ণ নামক বাচ্চাকে সব সময় আহ্লাদ করে, খেতে বসলেও নারায়ণ ডাকে, শুলেও নারায়ণ, সব সময় নারায়ণ নারায়ণ করতে করতে অজামিল অভ্যস্ত হয়ে যাচ্ছে, ছেলেকেই ডাকছে নারায়ণ নারায়ণ করে। তো একদিন দেখছে চারজন দেখতে খুব ভয়ঙ্কর যমরাজের দূতগণ এসে গেছে, এসে এই অজামিলের দেহ থেকে সেই আত্মাকে বের করার জন্য চেষ্টা করছে। তো এই ভয়ঙ্কর রূপ দেখে অজামিল ভয়ে চিৎকার করে, নারায়ণ। তার পুত্র একটু দূরে খেলা করছিল, তখন এত সে আসক্ত ছিল আর ভয়ে, নারায়ণ রক্ষা কর, এরকম করে নারায়ণ নারায়ণ রক্ষা কর এরকম বলছে। এই শব্দ এত গম্ভীর ছিল, পুত্রকে সাংকেতিক ভাবে ডাকছে, এত গম্ভীর উচ্চস্বরে হচ্ছিল ভয়ে। অনেক সময় শক্তি না থাকলেও ভয়ে দেখবেন অনেক জোরে কথা বলে আসে। তো অজামিল ভয়ে এরকম নামাভাস তার পুত্রকে ডাকছে, সাংকেতিক নামাভাস, এটা হেলা নামাভাস, সাংকেতিক নামাভাস, দীর্ঘ জুড়ে জুড়ে ডাকছে। এই আভাসটা এত জুড়ে চলে গেছে বৈকুণ্ঠে গিয়ে শব্দ হচ্ছে। তখন ভগবান বিষ্ণু বলেন, আমার ভক্ত কোথায় বিপদে পড়েছে, তোমরা যাও। তখন বিষ্ণু দূতেরাও চারজন এসেছেন, এদিকে যমদূতের চারজন, বিষ্ণু দূত বৈষ্ণব চারজন এসেছেন। তখন ওরা ওখান থেকে বলছে, মা ভয় মা ভয় মা ভয়, কোনো ভয় পেও না, তাদের শব্দ এখানে শুনছে অজামিল। তখন ভাবছি কে আমায় রক্ষা করার জন্য আসছে, মা ভয় মা ভয়। তখন ওরা অত দ্রুত আসতে পেরেছে, তখন এসে অস্ত্র শস্ত্র নিয়ে বন্ধ করেছে, এই তোমরা কারা, এই অজামিলকে তোমরা নিতে পারো না। তখন ওদের দুইজনের মধ্যে কথোপকথন হয়, অজামিলকে আর নিতে পারলো না, অজামিল সব দেখছে এই দুইজনের কথোপকথন। তখন যমদূতেরা বলছে, আমরা ধর্মরাজ তার দূত। তখন বিষ্ণুদূতেরা বলছে, তোমরা ধর্মরাজের দূত হয়ে ধর্ম সম্বন্ধে তোমাদের জ্ঞান নেই। তখন ওরা অবাক হয়েছে, ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই, ও পাপিষ্ঠ, ও পাপকর্ম করেছে, অজামিল সব শুনছে, ও ব্রাহ্মণ ছিল। তখন ও চমকে উঠছে, আমরা অনেক সময় আমাদের পূর্বের কথা ভুলে যাই, অজামিল ভুলে গিয়েছে পাপকর্ম করতে করতে। যখন এই বিষ্ণুদূত আর যমদূতদের মধ্যে আলোচনা হচ্ছে, যে পাপকর্ম করেছে, এ অধর্ম আচরণ করেছে, সুশীলা পত্নীকে ত্যাগ করেছে, এ বেশ্যাসঙ্গ করেছে, এ খুন করেছে, এরকম যখন যমদূতেরা বলতে লাগে পাপকর্মের কথা, তখন সে অনুশোচনা করতে লাগে, হায় হায় আমি এসব করছি। তখন বিষ্ণুদূত বলে, না, এ আমাদের প্রভুর নাম করেছে, এ ধর্ম আচরণ করেছে। তো এইরকম বিষ্ণুদূতদের এবং যমদূতের আলোচনা, এই ভাগবত মানে ভগবান এবং তার ভক্ত সম্বন্ধীয় আলোচনা। তো সেটি যখনই আমরা শ্রবণ করব, তখন কি হয় না, আমরা আমাদের পূর্বের সমস্ত কর্ম সম্বন্ধে জ্ঞাত হই, সত্যিকারে আমি কি করতাম বা কি ছিলাম কি করছি এখন, এইসব স্মরণ হয়। তখন ভগবানের চিন্তা হলে তখন এইসব খারাপ জিনিসগুলি অনুশোচনার মাধ্যমে একদিন এটি চলে যায়। তখন অজামিল এদিকে পাপ মুক্ত হয়ে গেছে, সে অপরাধ করেনি, পাপ মুক্ত হয়ে গেছে, কিন্তু যেহেতু ভালো শুদ্ধ নাম হয়নি, যার ফলে যমদূতরা তো চলে গেলেন, কেন নিতে পারলেন না, এই বিষ্ণুদূতদের তেজের প্রভাবে তারা আর পরাস্ত হয়ে চলে গেলেন। এই চারজন কি, চারজন কেন এসেছিলেন না, অধর্মের চারজন দূত আমরা শুনলাম। তাই বিষ্ণুদূত চারজন এলেন, ধর্মের চারজন, সত্য দয়া তপ শৌচকে রক্ষা করেন ভগবানের ভক্তরা, আর অধর্মের বিষয় তারা আমাদেরকে নষ্ট করার চেষ্টা করে। তো ধর্ম ভগবান তার বিষ্ণু দূতগণকে পাঠিয়ে দিলেন, তো যমরাজের কাছে এই দূতগণ গিয়ে পৌঁছে গেলেন মন দুঃখে। তো যমরাজ দেখছেন, আমার এই দূতগণকে কেউ দুঃখ দিয়ে ফেরাতে পারে না, কোন শক্তি নেই এই জগতে, নিশ্চয় কোন একটা ঘটনা নিশ্চয় ঘটেছে। তখন জিজ্ঞাসা করলেন, যে কেন তোমরা আজ মন দুঃখে এভাবে ফিরে এসছো, বলো কি বলবো, অজামিল নামক এক ব্রাহ্মণ, সে কত খারাপ পাপ কর্ম করেছে, অধর্ম করেছে, আর সে মৃত্যু সময় নারায়ণ নারায়ণ ডাকছে, সেখানে চারজন দূত এসেছে, আমরা তাকে আগে আনতে গিয়েছিলাম, আর আমাদের ভয়ে সে নারায়ণ নারায়ণ করছে, আর সঙ্গে সঙ্গে চারজন এসে আমাদের বাধা দিয়েছে, তো আমরা তাদের কাছে তেজে আমরা পরাস্ত হয়ে ফিরে এসেছি। হে যমরাজ, দয়া করে আপনি বলুন, যে আমরা জানতাম আপনি হচ্ছেন সর্বনিয়ন্তা, আপনার উপরে কেউ নিয়ন্ত্রণ নিশ্চয় আছে। তখন যমরাজ হেসে বলেন, হ্যাঁ দূতগণ, তোমরাও যেমন চাকর আমিও তেমন চাকর, কেউ ছোট চাকর কেউ বড় চাকর, আমরা সবাই চাকর এই জগতে। তো তখন যমরাজকে জিজ্ঞাসা করলেন দূতগণ, দয়া করে আপনি বলুন যে কিভাবে আমরা কার কাছে যাব কার কাছে যাব না, আপনি দয়া করে বলুন। তখন যমরাজ বললেন যে যারা ধর্ম আচরণ করে, ধর্মের সূচনা কি করে হয় না, ধর্মং মূলহি ভগবান, ভগবানের নাম অনুসারে নাম কীর্তনের মাধ্যমে এই ধর্ম বা ভক্তি শুরু হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করার মাধ্যমে আমরা ধর্মের আচরণ সূচনা করি। তো অজামিল যেহেতু পাপকর্ম করেছিল, সে নাম আভাসে পাপ মুক্ত হয়েছে, কিন্তু ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি, তাই বিষ্ণুদূতেরাও চলে গেলেন, কিন্তু তার মনে খেদ এসেছে। তখন সে গৃহ ত্যাগ করে, বেশ্যাকে ত্যাগ করে সঙ্গে সঙ্গে হরিদ্বারে চলে গেল। হরিদ্বারে গিয়ে নিষ্ঠার সহিত হরিনাম শুরু করে দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করতে লাগলো। এবং পরিশেষে সে যখন মৃত্যুবরণ করে, ভগবানের নাম করতে করতে দেহ ত্যাগ করে, আর সেখানে সে পুনরায় বৈকুণ্ঠ লোকে ভগবত ধামে সে ফিরে যায়। জয় ভগবান শ্রী নারায়ণ কি, অজামিল কি। তো এইভাবে ভগবানের নাম আমরা যদি করব, তাহলে আমরা বিভিন্ন অশুভ কার্যকলাপ থেকে মুক্ত হতে পারবো। তো যেন শুদ্ধ নাম করলে প্রেম ভক্তি লাভ হয়, যেখানে আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ লাভ করতে পারি। না হলে এই জগতে আমরা দেখুন, এখানে আমরা বসে আছি, কত বৈচিত্র্য, কেউ গরিব ঘরে, কেউ ধনী ঘরে, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, কেউ দেখতে সুন্দর কেউ অসুন্দর, কেউ মহিলা কেউ পুরুষ, কেন, কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, কি কারণ আপনারা বলুন, কি কারণ, কেউ মহিলা কেউ পুরুষ, কেউ ধনী কেউ গরিব, কি কারণ? গীতা ভাগবতে দেওয়া হয়েছে সেই কারণগুলি। ভাগবতে বলা আছে, কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতয়ে। আমি বলতে আত্মাকে বুঝানো হয়, আত্মা এই দেহেতে আছে, তো সে আত্মা আমি, দেহ নই আমি। এই জন্য আমরা বলি আমার দেহ, আমার মাথা, আমার পা, আমার হাত, আমি কে, আমি কে তাহলে, আমি স্ত্রী পুরুষ, আমি ধনী গরিব, না, আমরা আত্মা ভগবানের বিভিন্ন অংশ। সেজন্য আমি অনুরোধ করব, আপনারা গীতা সংগ্রহ করুন, শিখুন কর্তব্য অকর্তব্য সম্বন্ধে, আর হরিনাম করুন, চিত্তরূপ আয়না পরিষ্কার হবে, এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হবেন। তাহলে চারটি জিনিস করবেন, ডেলি তুলসীর সামনে বসবেন, সাধু সঙ্গে ছেলে মেয়েদেরকে নিয়ে ভগবানের নাম এই ষোলো নাম বত্রিশ অক্ষর 10 মিনিট করবেন, আর গীতা থেকে 10 মিনিট শুনবেন, কর্তব্য অকর্তব্য পালন করতে চেষ্টা করবেন, আর ভগবানের নিবেদিত প্রসাদ খাবেন, কেন শাক সবজি হত্যা করাও আমাদের কর্তব্য নয়। এখন সুযোগ নেই, আস্তে আস্তে অভ্যাস করুন, বা কোথাও প্রসাদ পাওয়া যায় প্রসাদ ত্যাগ করবেন না, কেন আমরা দুর্ভাগা হয়ে যাব যদি প্রসাদ কেউ ত্যাগ করে, যেমন এখানে এসে অনেক হয়তো প্রসাদ পাবে না চলে যাবে, সেটাও তার দুর্ভাগ্য। প্রসাদ ত্যাগ করবেন না, আমরা অনেক সময় নষ্ট করে এসেছেন, এখানে এখন ভোগ লেগে গেছে, প্রসাদ হবে আপনাদের জন্যই সেই ব্যবস্থা করা হয়েছে। হরিনাম আর প্রসাদ যখন লাভ হবে, আমাদের স্বীকৃতি অর্জন হবে, হৃদয়ের আয়না পরিষ্কার হবে, তখন আমরা বুঝব এই দেহ আমি নই, হিন্দু মুসলিম খ্রিস্টান নই, ভারতীয় আমেরিকান পাকিস্তানি নই, ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক নই, মহিলা পুরুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত, এই দেহের পরিচয়। সেজন্য আমরা দেহের পরিচয়টা মিথ্যা, আমরা যেমন বলি বাবা আমার, এ আমার স্ত্রী, মা, যখন দেহ ত্যাগ হয় সেদিন আমাদের জ্ঞান হয় এটা বাবা নয়, এটা স্ত্রী নয়, এটা মা নয়, হ্যাঁ কিনা? যেদিন কেউ দেহ ত্যাগ করে সেদিন আমরা কি বলি, আজ বাবা চলে গেলেন, স্ত্রী চলে গেল, মা চলে গেল, কিন্তু স্ত্রী তো শুয়ে আছে, বাবা তো শুয়ে আছে, কে চলে গেল, কে চলে গেল? তাহলে এই দেহটাকে আমরা বাবা বলেছিলাম এতদিন, বাবা ওখানে শুয়ে আছে, কেন আজ বলছি এটা বাবা নয়, পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে আমাদের জ্ঞান কোথায়? স্কুল কলেজ ডিগ্রি ইউনিভার্সিটি আমরা করছি, ডক্টরেট করছি, কিন্তু আমাদের জ্ঞান নেই। এই জন্য ভাগবত বলছে, এই ভাগবত জ্ঞান দিতে এসেছে নষ্ট দৃশা মানুষকে, আমাদের চোখটাতে আমরা ভুল দেখছি, সব মিথ্যা জিনিস দেখছি আর মিথ্যা প্রচার করছি জগতে, এটা আমার বাবা, এটা আমার বাড়ি, সব মিথ্যা। তাহলে দেখুন মৃত্যু সময় এরপর জানা যায়। তো গীতাতে নিরাট সত্য কথা বলা হয়েছে, বিজ্ঞান মানে বাস্তব জ্ঞান দেওয়া হয়েছে, আমরা জানি না। আমার অনুরোধ, এই চেতনায় উদ্বুদ্ধ হতে গেলে আপনারা এই চারটি জিনিস করবেন। আমরা শুনলাম হরিনাম করা, সাধু সঙ্গ করা, প্রসাদ সেবা করা, গীতা ভাগবত থেকে কর্তব্য অকর্তব্য সম্বন্ধে জ্ঞান অর্জন করতে, সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে অভ্যাস করা। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি যে মিথ্যাবাদী ভুল করছিলাম সেটা আপনার হৃদয়ের আয়নায় পরিষ্কার হবে, লাইট জ্বলবে, আপনি দেখতে পাবেন সত্যিকারে আমি এই দেহ নই। নিজে বুঝবেন আমার কর্তব্য ভগবানের সেবা করা, গডের সেবা করা, আল্লাহর সেবা করা। এটি তখন উপলব্ধি হবে, তখন সুখী হবেন, তখন দিব্য আনন্দ পাবেন, না হলে আনন্দ হবে না। এই জগতে বারবার চক্রে ঘুরতে থাকতে হবে, কখনো ধনী হবেন, দুদিন পরে গরিব হয়ে যাবেন, কখনো রাজা হবেন, সাধারণ প্রজা হয়ে যাবেন। এটি গীতা ভাগবত শাস্ত্রে এই কথা আছে, কিন্তু আমরা বুঝতে পারি না, না আমি রাজা হয়েছি, প্রজা হয়ে গেল আবার রাজা হব। আর এই তো অনিত্য জিনিস, মূর্খরা এটা চিন্তা করে। সেজন্য আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত এই আত্মা ভগবানের নিত্য দাস, তার সেবা করার কি করে যাবে, সেজন্য সমস্ত কর্ম তার উদ্দেশ্যে সম্পাদন করতেই এই মনুষ্য দেহ আমরা পেয়েছি, তখন আপনি সুখী হবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ কি, হরিনাম সংকীর্তন কি, জয় গৌর প্রেমানন্দে। তা এখন প্রসাদ হবে, নরোত্তম সাহেব প্রভু একটু আরতি হবে। আচ্ছা, 5 মিনিট সবাই দাঁড়াবেন।